ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি আমি রোকেয়া হায়দার। শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। সেলিম হোসেনের একটি রিপোর্ট, সাক্ষাৎকার ভিত্তিক।
আমরা সবাই জানি যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নভেম্বর মাসের 3 তারিখে। 3 মাসেরও কম সময় এখন রয়েছে নির্বাচনের। তো যুক্তরাষ্ট্র নয়, শুধু গোটা বিশ্ব একটি বিশেষ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা জানি গত 3-4 মাস ধরে গোটা বিশ্ব লকডাউনে আছে বেশিরভাগ জায়গায়, প্যান্ডেমিকের কারণে, মহামারীর কারণে, করোনা ভাইরাস মহামারী। তো এই পরিস্থিতিতে এবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার একটি ভিন্ন অবস্থার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে মানুষের মনে নানা প্রশ্ন, দেশে বিদেশে যুক্তরাষ্ট্রবাসীর মনে অনেক প্রশ্ন। নির্বাচন অন্যান্য দেশের মতো নয়, বিশ্বের বৃহৎ গণতন্ত্রের দেশ যুক্তরাষ্ট্র, এখানকার নির্বাচনও খুব সুন্দর গণতান্ত্রিক পন্থায় অনুষ্ঠিত হয়। এবং আজকে এই প্রথম অনুষ্ঠানে আমাদের খুব সৌভাগ্য এমন একজনকে আমরা আলোচক হিসাবে পেয়েছি, যিনি রাজনীতি বিশ্লেষক, একজন বিশিষ্ট বিজ্ঞানী, তিনি নিজেও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, ডক্টর নুরান নবী। ডক্টর নুরান নবী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নিউ জার্সি থেকে, নিউ জার্সির প্লেইন্সবোরো থেকে নির্বাচিত 4 বারের কাউন্সিলম্যান। তো আপনার কাছে আজকে আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের খুব প্রাথমিক কিছু বিষয় একটু আমাদের দর্শক শ্রোতাদের জন্য যদি আপনি জানান তাহলে খুব উপকৃত হবে সবাই। নির্বাচন যুক্তরাষ্ট্রের কিভাবে হয়, একদম সাধারণ প্রশ্ন।
আমি বলছি নির্বাচন ধরেন ফেডারেল লেভেল বা স্টেট লেভেলে সাধারণত 1 বছর আগে থেকেই প্রচারণা শুরু হয়। তো এই নভেম্বরে ইলেকশন হবে, কিন্তু গত বছর থেকে যারা ক্যান্ডিডেট তারা প্রাইমারিতে অংশগ্রহণ করার জন্য প্রচারণা শুরু করেন। প্রাইমারি মানে দলীয় নমিনেশন নেওয়ার জন্য।
জি,
কোনো একটা পদে প্রেসিডেন্ট বলেন, কংগ্রেসম্যান বা সিনেটর, ওই পার্টি থেকে একাধিক লোক কন্টেস্ট করতে চায়। প্রায় যে এই বছরের এখনো, যেমন আজকে একটা প্রাইমারি হচ্ছে 6টা স্টেটে, এই জুন জুলাই অগস্টের দিকে প্রাইমারিতে ক্যান্ডিডেট নির্ধারণ করা হয়, সে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটই হোক বা সিনেট বা কংগ্রেসের ক্যান্ডিডেটই হোক। তো এই যখন নমিনেশন পেয়ে যাবে তারপরে এই 3-4 মাস ক্যাম্পেইন করে নভেম্বরে ইলেকশন এ কন্টেস্ট করতে হবে, এবং সেখানে ভোট সংগ্রহের পরে যে জিতবে, যে বেশি ভোট পাবে সেই জিতবে। তো এইটা হল ফেডারেল লেভেল এবং স্টেট লেভেলে। কিন্তু আবার লোকাল লেভেলে প্রাইমারির বিভিন্ন নিয়ম আছে, এটা ইউনিভার্সাল কিছু নেই, এক এক স্টেটে এক এক কাউন্টিতে বিভিন্ন ধরনের প্রসেস আছে।
এই যে 1 বছর ধরে প্রক্রিয়াটা যে শুরু হয়, তার মানে অনেকগুলো ধাপে নির্বাচন হয়।
কিন্তু যখন দলীয় নমিনেশন পেয়ে যায়, সে সিনেট, কংগ্রেস বা প্রেসিডেন্সিয়াল ইলেকশনই হোক, তখন পোলিং হয়, প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদের একটা ক্যাম্পেইন কমিটি থাকে, ম্যানেজার থাকে তাদেরকে। এই এই দেশের ইলেকশন খুব এক্সপেন্সিভ, তো সবাইকে তখন ফান্ড রেজ করতে হয়। এই এই দেশের ইলেকশনের প্রসেসের সবচেয়ে বড় সমস্যা হলো ফান্ড রেজিং, এবং সেটারও টাকা কে কত ডোনেট করতে পারবে তার লিমিট আছে। এবং এই প্রসেসের মধ্যে বিভিন্ন সময়ে সার্টেন টাইমে কিছু টাকা সংগ্রহ করা যাবে, তারপরে কয়েক মাস পরে আবার। তো এইভাবে আমার এক্সপিরিয়েন্সে এই দেশের সবচেয়ে বড় সমস্যাটা হলো ফান্ড রেজিং।
আচ্ছা,
কারণ এর জন্য দলীয় লোকদের কাছে যেতে হয়, তারপরে বিভিন্ন লবি ইন্টারেস্ট গ্রুপ আছে, তাদের ওই লবিতে তারা টাকা দিবে যদি আপনি সেই এটা তাদের সংগ্রহ সাপোর্ট করেন, তাদের যে এজেন্ডা আছে সেটা সাপোর্ট করে, যেমন এনআরএ ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন, কনজারভেটিভ ক্যান্ডিডেটরা তাদের এন্ডোর্স নিতে চায় তখন তারা তাদেরকে টাকা দেয়, তারা সবাইকে টাকা দেয় না। তো ফান্ডিং ইজ এ ভেরি কমপ্লেক্স এন্ড কমপ্লিকেটেড প্রসেস।
এছাড়া নভেম্বরের যে নির্বাচন হয় সেখানে আরো অনেক
গভর্নর ইলেকশন আবার সব স্টেটে একসাথে হয় না, এটা বাই রোটেশন হয়। স্টেট গভর্নর ইলেকশন, তারপরে প্রত্যেকটা স্টেটে অ্যাসেম্বলি আছে এবং সিনেট আছে। যেমন আমাদের নিউ জার্সিতে তাকে বলা হয় ফ্রি হোল্ডার। তো এর নিচে হলো টাউনশিপ কমিটি, যেখানে আমার মতো সেখানে মেয়রের ইলেকশন হয়, কাউন্সিলম্যানের ইলেকশন হয়। তো এই চারটা লেয়ারে ফেডারাল গভর্নমেন্টের প্রেসিডেন্ট, সিনেট, কংগ্রেস, স্টেট অ্যাসেম্বলি, স্টেট সিনেট, স্টেট গভর্নর, তারপরে হলো কাউন্টি, তারপরে হলো সিটি বা টাউন। এসবগুলো ইলেকশনই হয় নভেম্বরে।
অসংখ্য ধন্যবাদ ডক্টর নরেন্দ্রবী, ভয়েস অফ আমেরিকার দর্শকদেরকে যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়ে দেওয়ার জন্য। আশা করব আমরা নির্বাচন যত এগিয়ে আসবে, প্রিয় দর্শক আপনাদেরকে এই নির্বাচন সম্পর্কে আরো কুটিনাটি নানান বিষয়ে আপনাদের তথ্য দেব, সেই আশাবাদ নিয়ে ডক্টর নুরুন্নবী আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
শুরু করছি রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান। পোটোম্যাক তীরের কথা শোনাতে, পদ্মা পাড়ের গঙ্গাপাড়ের দর্শক শ্রোতাদেরকে জানাতে শুরু করছি পোটোম্যাক থেকে পদ্মা গঙ্গা। ছোটবেলায় সেই 50-এর দশকের 52-র ভাষা আন্দোলন শুরুর আগে ও পরের সময়টায় ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন সার্ভিসে, নারায়ণগঞ্জ গোয়ালন্দ স্টিমার যাত্রায় অথবা পশ্চিমবঙ্গে হাওড়া বর্ধমান লোকাল ট্রেনে যাত্রীদের দেখতাম খবরের কাগজের পাতায় চোখ রেখে যাত্রাকালীন সময় কাটাতেন। কখনো কখনো দেখেছি পুরনো কাগজের তৈরি ঠোঙা থেকে সিঙ্গাড়াটা গলাধ্যকরণের পর কাগজটা সোজা করে নিয়ে সেটা পড়তেন। দেখেছি একজনের কেনা খবরের কাগজের পাতাগুলো যাত্রীদের মধ্যে থেকে অন্যান্যেরাও চেয়ে নিয়ে পড়তেন। ওই দৃশ্যটা পরবর্তীতে ইতিহাস হয়ে যায়। আমরাও, আমি বিশেষ করে, আমি তো বটেই, কয়েকবারই বিষয়টি বয়ঃকনিষ্ঠদের শুনিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতাম পুরনো দিনের সেই চমৎকার স্মৃতির ক্ষণগুলো। 80-এর দশকে যখন প্রথম স্থায়ীভাবে বাস করার জন্যে কাজের ধান্দায় ওয়াশিংটনে আসি, তখনও দেখেছি পাতাল রেলের কামরায় লোকজন হয় খবরের কাগজ নয়তো কোনো গল্প উপন্যাসের বই নিয়ে তাতে মনোযোগ নিবদ্ধ রেখেছেন যাত্রার সময়টাতে। পরবর্তীকালে 2003 সালে ওয়াশিংটন পোস্ট পত্রিকা পরিবার তড়িৎ চোখ বোলানোর খবর নিয়ে সংক্ষিপ্ত সংস্করণের অনেকটাই সেই মাসিক মোহাম্মদী আকৃতির এক্সপ্রেস পত্রিকা সংখ্যা শুরু করলেন 2003 সালে। সর্বসাম্প্রতিক খবরাখবর এবং সেই সঙ্গে চটকদার কিছু সমাচার, সংস্কৃতি অঙ্গনের ইতিবৃত্ত, চলচ্চিত্র সমালোচনা, স্বাস্থ্য সংবাদ, রন্ধন প্রণালী, সবকিছু মিলিয়ে দৈনিক পত্রিকার সংক্ষিপ্ত সংস্করণ বের করতে শুরু করলেন এবং পাতাল রেল যাত্রীদের জন্য তা বিলি করা শুরু হলো বিনে পয়সায়। কিছু কিছু বিজ্ঞাপন তাতে অবশ্য থাকতই, আন্দাজ করি তাতেই পত্রিকা ছাপানোর খরচ খরচা উঠে যেত সম্ভবত। চলছিল ভালোই, গন্তব্যে পৌঁছানোর আগেই বিশ্ব সংবাদের সঙ্গে মোটা দাগে পরিচয় দৈনিক হয়েই যেত। বাংলাদেশের বন্যার খবর বা কলকাতায় উড়াল সেতু ভেঙে পড়ে প্রাণহানির খবরাখবর ছাপা হতো, হতো বললাম এ কারণে যে ওই এক্সপ্রেস এখন আর ছাপা হয় না। দৈনিক 2 লক্ষ কপি ওই এক্সপ্রেস বিতরণ করা হতো বিনে পয়সায়, একটানা সপ্তাহে 5 দিন সোমবার থেকে নিয়ে শুক্রবার ওই এক্সপ্রেস পাওয়া যেত পাতাল রেলের স্টেশনগুলোতে। লোকে পড়তেন তা গোগ্রাসে, সফরকালে নামার সময় ট্র্যাশ ক্যানে ফেলে দিতেন যথারীতি। এটা শুরু হয়েছিল 2003 সালে, যখন কিনা আইফোন নামের বস্তুটা প্রায় প্রত্যক্ষ এখনকার মতো ছিলই না। ওই 2003 সালেরও 1 বছর পর হার্ভার্ডের ছাত্রীরা শুরু করল ফেসবুক নামের সামাজিক নেটওয়ার্কের ব্যবহার। ব্যাস শুরু হয়ে গেল ছন্দপতন। দেখতে না দেখতেই এক্সপ্রেসের জায়গা দখল আরম্ভ হল, গ্যাঁট হয়ে বসতে আরম্ভ করল আইফোন। একজন দুজন করে যাত্রীদের হাতে হাতে দেখা যেতে লাগল মুঠোফোনের হিড়িক। ট্রেনে ওঠার সময়ও চোখ নিবদ্ধ ওই মুঠোফোন পানে, দাঁড়িয়ে অথবা বসে বসেও নজর অন্য কোথাও নয়, খবর শোনা, ছবি দেখা, প্রেয়সীর ছবির দিকে নজর প্রক্ষেপণ, আগের দিন প্রথম সন্তানের জন্মদিন পালনের ছবি দেখা অথবা কাউকে গালমন্দ করতে ছোট্ট মেসেজ লেখা অথবা কাউকে প্রেম নিবেদন করতে কিছু বলা, শব্দের পর শব্দের মালা গেঁথে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করা বা কোনো বকেয়া আদায় করা ইত্যকার সব কাজে। উঠে গেল সপ্তাহের 5 দিনের নিত্য সহযাত্রী এক্সপ্রেস আমারও জীবন থেকে 12 সেপ্টেম্বর 2019 পৌঁছিয়ে। ইতিহাস হয়ে গেল এক্সপ্রেস 12 সেপ্টেম্বর 2019। মনে পড়ে এমনি করেই 84 সালের একদিন পত্রিকার পাতায় একটা ছবি দেখেছিলাম কম্পিউটারের, প্রায় একখানা পিয়ানো সাইজের পিল্লাই ছবি। ওই সময়টাতেই একটা গল্প শুনেছিলাম অথবা হয়তো কোথাও পড়েই ছিলাম, ঠিক মনে পড়ছে না। যাই হোক, গল্প কাহিনী বা সত্য ঘটনা যেটাই হোক শেয়ার করছি আপনাদের সঙ্গে। এক সিঙ্গেল মাদার বা পিতার অনুপস্থিতিতেই সন্তান পালন করছেন এমনি এক অশ্বেতাঙ্গ মার কাছে তার 10 দশকের হাইস্কুলগামী পুত্র বায়না ধরেছিল একটা কম্পিউটারের জন্য। মা প্রথম মাসে সামনের মাসে কিনে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্বিতীয় মাসে আবার একবার কথা দিয়েছিলেন পরের মাসে কেনার আশ্বাস দিয়ে, তৃতীয় মাসেও কম্পিউটার না পেয়ে ছেলে যখন কান্না ভরা চোখে অনুনয় করেছিল আঁটো সাঁটো সাংসারিক ব্যয়ের যন্ত্রণায় জর্জরিত সিঙ্গেল মাদারের কাছে, মাও তখন ওই কান্না জড়ানো কণ্ঠেই অভিযোগ নয় যেন আর্জি পেশ করেছিলেন ছেলের কাছে, ওই চৌকোনো বাক্সটার ভেতর কি আছে যে তোর আর তর্স হইছে না তার জন্যে। ছেলে নিরুপায় মায়ের সামনে মাথাটা নুইয়ে দিয়ে বলেছিল, ওই বাক্সটার ভেতরেই ওরা সারা জগৎ সংসারটাকে ভরে দিয়েছে মা, তুমি কি চাও তোমার ছেলে ওই জগতের বাইরে রয়ে যাবে? মা কি বলেছিলেন জবাবে জানি না, বোধহয় মার মনে হয়েছিল এবং এখন আরও অনেকেরই হয়তো মনে হয় ওরা সবাই মিলে এখন আগের সেই আদিগন্ত বিস্তৃত সাগর যেখানে গিয়ে মিশেছে সেই সেখান অবধি তার বিশাল জলধারা নিয়ে আকাশের সঙ্গে গলাগলি করেছে, তারও ওধারে যে স্বপ্নের কল্পনার যে পৃথিবীটা অনেকের আজন্ম লালিত স্মৃতির মণিকোঠায় সাঁঝের বেলার জোনাক আলোর মতো টিপ টিপ করে অজানা লোকে নিয়ে হাজির করত, এ পৃথিবী গ্রহের মানুষকে এখন সবাই মিলে ওই অনেক কাছের অনেক দূরের অনেক চেনা অনেক অজানা পৃথিবীটাকে পুরে দিয়েছে মুঠোর ভেতরে মুঠো ফোনের বন্দি খাঁচায়। আর ওই মা যেন বলে উঠছেন, আর কারো কারো মতোই এত সংকীর্ণ গণ্ডি ঘেরা দুনিয়ায় মন প্রাণ যেন হাঁপিয়ে ওঠে, মন যেন গেয়ে ওঠে, পাখির ডানায় ভর করেছি দেখব এবার জগৎটারে, ভোরের বেলায় রবির করে দিনের শেষে অস্তর আগে, দেখব মানুষ আছে কেমন এ ভুবনের গুলিস্তানে। এবার এই একটি মাত্র গল্প নয়, ইতিহাস কথা কয়। এর স্মৃতিচারণ দিয়েই শেষ করছি পোটোম্যাক থেকে পদ্মা গঙ্গার আজকের পরিবেশনা। ভালো থাকবেন, সালাম, নমস্কার, শুভরাত্রি।
আসুন শোনা যাক আহসানুল হকের এই প্রতিবেদনটি।
খেলার খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন নূর রবিন ভাই। রবিন ভাই কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
ভালো আছি রবিন ভাই। ক্রিকেটে বাংলাদেশ একটা বিরতির মধ্য দিয়ে যাচ্ছে, তবে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে যে অক্টোবর মাসে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল, এবং সেপ্টেম্বরের শেষ দিক থেকে নেট প্র্যাকটিস শুরু হবে, বিভিন্ন ধরনের অনুশীলন শুরু হবে, কোচরা ফিরে আসবেন, এইরকমই বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। শ্রীলঙ্কা সফর বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করছেন?
দেখেন, টেস্ট হইতেছে, যেটা আমাদের র্যাঙ্কিং আছে, এখন তো আমাদের র্যাঙ্কিং নিয়ে অনেক প্রশ্ন উঠে, এবং অলসো ওডিআই স্টেটাসে আমরা যখন লাস্ট টাইম শ্রীলঙ্কা যাই, আমাদের অনেক ভালো ভালো প্লেয়াররা যেতে পারেনি, সেই কথা চিন্তা করে এটা রিয়েলি খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের প্রিপারেশনের জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেটা হয়তো করি নাই। এখন কেন করি নাই এটা বিশ্লেষণ করা তো অনেক কিছু বলা যেতে পারে। তবে আমরা যদি প্যারালাল ভাবে দেখি, দেখেন অন্যদিকে একটা ইংল্যান্ড একটা দেশ, সেখানে তারা একটার পর একটা সিরিজ অ্যারেঞ্জ করছে, যেরকম তারা পাকিস্তানের সাথে এখন খেলছে, তারপর তারা গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলেছে, তারপর আগামীতে অস্ট্রেলিয়ার সাথে খেলবে, ওডিআই খেলবে এবং টি-20 খেলবে। তো ওরা কিন্তু থেমে নাই। এখন কেউ যদি বলে যে না আমরা কি করব, আমাদের তো কোচরা তো আসতে পারছে না, কোচরা তো আমরা আমাদের হাতে কোনো কন্ট্রোল নাই, তো তারপরেও তো অনেক কিছু ব্যাপার আছে। আমাদের কোচিং স্টাফ কি নাই? অবশ্যই আছে। আমাদের কি আমরা ব্যবস্থা করতে পারতাম না? অবশ্যই করতে পারতাম। তো এই এই সময়টা, এই যেটা আমি মানে সত্যি কথা বলতে বাফার জোন বলি, এই সময়টা কিন্তু খুব ভ্যালুয়েবল ছিল। আমরা অনেক কিছু প্রিপারেশন করতে পারতাম, তো সেই তুলনায় তো তেমন আমরা করি নাই। আমরা এখন কিভাবে ফেস করব, আমাদের অনেকটা রাস্টিনেস চলে আসছে প্লেয়ারদের মধ্যে, তো এগুলো বিবেচনা করলে মনে হয় যে আমাদের ডেফিনেটলি বেটার লেট দ্যান নেভার আমরা একটা ব্যবস্থা অবশ্যই করা প্রয়োজন। এবং সেই দিকটা চিন্তা করে আমি মনে করি ডেফিনেটলি ইটস এ গুড স্টেপ। যদি আমরা কোনো ইতিমধ্যে কোনো ব্যবস্থা নেই, সেটা তো কিছু করার নাই, তারপর আমি বলবো ইট ইজ এ গুড স্টেপ।
শ্রীলঙ্কার যে রকম আবহাওয়া, ভৌগোলিক অবস্থান এবং যেমন পিচ শ্রীলঙ্কায় সাধারণত থাকে, সেই জায়গায় বাংলাদেশ দলের জন্য কি ধরনের সুবিধা বা অসুবিধা থাকবে বলে মনে হচ্ছে?
বাংলাদেশ শ্রীলঙ্কার এগেনস্টে ক্রমশ মানে একটা প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট হয়েছে। এখন আমরা যেখানে অন্য টিমের সাথে খেলা পাচ্ছি না, স্কেডিউল পাচ্ছি না, আমরা চেষ্টা করেও পাচ্ছি না, কিন্তু এই শ্রীলঙ্কা এমন একটা দেশ আমাদেরকে সবসময়, শ্রীলঙ্কার সাথে জিম্বাবুয়ে একটা দেশ সবসময় আমাদের মানে আমাদের রিকোয়েস্টে আমরা কিংবা ওরা যখন চেয়েছে আমরাও সেটা মেনটেন করেছি। সেগুলো চিন্তা করলে মনে হয় যে আমরা যাই পাই না কেন, আমাদের এই যেটা আমাদের একটা জড়তা আছে এখন, সেটাকে ভাঙবার জন্য একেবারে তার একটা সৃষ্টি করার জন্য একটা পদক্ষেপ নেওয়া, যেটাই হোক, আমাদের খারাপ হোক ভালো হোক, আমাদের নতুন ক্যাপ্টেনদের একটা ফরচুন টেস্ট করা হোক, যেটাই বলেন আপনার, আমাদের অবশ্যই চেষ্টা করা প্রয়োজন। যেটাই আমরা যদি না খেলে আমরা কিন্তু মানে আমাদের সে প্র্যাকটিস তো থাকছে না। তো এগুলো চিন্তা করলে আমার মোবিলাইজেশন যেটা দরকার সেটা ডেফিনেটলি একটা আমাদের বিবেচনা করা যাক। এখন মনে করেন প্লেইং কন্ডিশনস কি হয় না হয়, এখন যদি অন্যান্য দেশে যাওয়ার জন্য একটা সীমাবদ্ধতা থাকে, সেটা কিন্তু শ্রীলঙ্কা গিয়ে, এমনকি শুনেছিলাম এক সময় তারা নাকি অফার দিয়েছিল তাদের চার্টারে আমরা হয়তো যেতে পারি, এটা এখনো আছে কিনা জানি না, তবে শ্রীলঙ্কা যাওয়া একটা টেস্ট প্লেইং নেশনের সাথে খেলা, এটা দিয়ে শুরু করা যেতে পারে বলে আমি মনে করি।
এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ এবং স্পেনের বার্সেলোনা, এবং সেই খেলা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা ছিল। বলা হচ্ছিল যে মেসিকে কিভাবে বায়ার্ন মিউনিখ ঠেকাবে, তাদের কি কৌশল। শেষ পর্যন্ত দেখা গেল যে বায়ার্ন মিউনিখ 8-2 গোলের বিশাল ব্যবধানে বার্সেলোনাকে পরাজিত করলো, এবং বার্সেলোনার ইতিহাসে এইরকম পরাজয়, চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে বার্সেলোনা এরকম পরাজয় কিন্তু কখনো হয়নি। তো আপনার এই সম্পর্কে কোনো মূল্যায়ন আছে, আপনার কি মনে হয়?
মানে দেখেন, এখানে কিন্তু মানে আমি মনে করি যে এটা একটা আইস ব্রেকিং একটা খেলা ব্যবস্থা হয়েছে, যেটা আমরা এত মাস ধরে দেখি নাই। তো এখানে যেটাই হোক, স্পেক্টেটর বিহীন বলেন কিংবা কম স্পেক্টেটর নিয়ে খেলা কিংবা অনলি প্লেয়ার্সদেরকে নিয়ে খেলা, যেটা একটা আমরা একটা অধ্যায় ঢুকেছি, সেটা একটা ওয়েলকাম ইয়ে। কিন্তু তারপরেও যেটা মূলত যেটা আমার মনে হয় রিয়েলি অ্যাডভান্টেজেস হয়েছে, যে আমরা খেলাটা আরম্ভ করেছি এই অবস্থার মধ্যে, যে আমরা বাধ্যবাধকতা যেটা আমরা অতিক্রম করে যে আমরা ব্যবস্থা নিয়েছি, সেটাই কিন্তু স্যাটিসফ্যাক্টরি একটা ডেভেলপমেন্ট। সেটাই আমি মনে করি। আমি তেমন ভাবে ফুটবল ফলো করি না, তবে এটাই আমার কাছে ভালো লাগছে। যেরকম মনে করেন ইভেন আমেরিকাতে অনেক খেলাগুলা মনে করেন কিছু স্থগিত রাখা হয়েছে, এমনকি স্পন্সরশিপও অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে। সে তুলনায় সেটা যেটা ইউরোপে আরম্ভ হয়েছে, আমি বলবো এটা সত্যি প্রশংসনীয়।
রবীন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
নাসা অর্থাৎ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সংস্থার দুই নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভ্রমণের পরে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। বাণিজ্যিকভাবে সংগঠিত স্পেস এক্স সংস্থার যাত্রীসহ এই প্রথম ঐতিহাসিক যাত্রাটি ভবিষ্যৎ মহাকাশ ভ্রমণের আশা অনেক বাড়িয়ে দিয়েছে। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা আরশ আরবসাদী এই সপ্তাহে মহাকাশ শীর্ষক বিষয়ে জানাচ্ছেন যে গত সপ্তাহে এক ব্যস্ত গ্রীষ্মকালীন সময়ে দুইজন নাসা নভোচারী বব বেহেনকেন এবং ডাগ হার্লির মহাকাশ ভ্রমণের যাত্রাটি কিন্তু নিরাপদভাবে সম্পন্ন হয়েছিল। তারা এবছর অর্থাৎ 2020 সালের 2 আগস্ট রবিবার ফ্লোরিডার পেনসাকোলা উপকূলে মেক্সিকো উপসাগরে নিরাপদে অবতরণ করেন। বিগত 45 বছরে এটি আমেরিকান নভোচারীদের প্রথম স্প্ল্যাশ ডাউন অর্থাৎ মহাকাশযানের জলের উপরে অবতরণের ঘটনা বলা যায়। NASA নভোচারী বব বেহেনকেন বলেন,
As we descended through the atmosphere, the thrusters were firing.
আমরা যখন বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করলাম, তখন মনে হচ্ছিল যেন কেউ জোর করে আমাদের এই বাহনটি অর্থাৎ এই ড্রাগন ক্যাপসুলটির মধ্যে ঢোকার চেষ্টা করছে, এবং ক্রমাগত গুলি চালালে যেরকম শব্দ হয় ঠিক সেরকম আওয়াজ হচ্ছিল। আমি শব্দগুলির কিছুটা রেকর্ড করেছিলাম, পরে দেখলাম আওয়াজটা কোনো মেশিনের মতো শোনাচ্ছে না, বরঞ্চ মনে হচ্ছে যেন কোনো প্রাণীর গলার আওয়াজ। আরো একজন নাসা নভোচারী ডাগ হার্লি বলেন,
The re-entry is a fairly dynamic event and you can see from
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পুনঃপ্রবেশটি মোটামুটি একটা গতিশীল ঘটনা। আপনারা জানেন যে গতিশীল যানবাহনে বিভিন্ন ধরনের ঝাপটানোর আওয়াজ পাওয়া যায়, এক্ষেত্রেও কিন্তু জানলাগুলো একটু রেহাই পায়নি। এই দুজন নাসা নভোচারী স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলটিতে করে ISS অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি ভ্রমণ করে আবার পৃথিবীতে ফিরে এসেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভ্রমণের 20 বছরের ইতিহাসে ব্যক্তিগত উদ্যোগে নির্মিত এবং মালিকানাধীন কর্মকাণ্ড এই মহাকাশ ভ্রমণের যাত্রাটি প্রথম সফল যাত্রা হিসেবে চিহ্নিত হয়েছে। এই প্রকল্পের সাফল্যের ফলে পরের মাসের প্রথম দিকে আর একটি স্পেস এক্স এর নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও এই সপ্তাহে ফ্লোরিডার কেপ কানাভেরাল থেকে নাসা তার সর্বাধিক শক্তিশালী পার্সিভিয়ারেন্স রোভারকেও উৎক্ষেপণ করেছে। নাসা জেট প্রপালশন ল্যাবরেটরির তরফ থেকে গবেষক বিজ্ঞানী বেথানি এহেলম্যান বলেন,
We will be able to, as before with rovers, drive up to rocks.
আমরা এই রোভারকে নিয়ে পাথরগুলির কাছে গিয়ে সেগুলি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারব এবং অনুসন্ধান করে কোন নমুনাটি গবেষণার কাজে সবচেয়ে উপযোগী হবে তাও নির্ধারণ করতে সক্ষম হব। তবে পার্থক্যটা হবে, এবার আমরা এই শিলাটির কিছুটা অংশকে একটি চকের টুকরোর আকারে পরিণত করে একটি নমুনা অথবা ইংরেজিতে যাকে স্যাম্পল বলা হয় সেটা তৈরি করব এবং তার উপরেই পরীক্ষা নিরীক্ষাগুলো করব। স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টক ম্যাকলেলন বলেন, এত পরিশ্রম করে সংগ্রহ করা পাথরগুলি সর্বোত্তম ভাবে পরীক্ষার জন্য অবশ্যই পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে।
The gift that keeps on giving, because the samples will remain.
তিনি বলেন, এগুলিকে আমাদের জন্য একটা উপহার হিসেবেই গণ্য করা যেতে পারে, কেননা নমুনাগুলি থেকে যাবে এবং সময়ের সাথে সাথে আমাদের পরীক্ষা করার দক্ষতা আরো অনেক বাড়বে এবং আমরা এই নমুনাগুলি নিয়ে পুনরায় পরীক্ষা নিরীক্ষা করতে পারব যেগুলিকে আমরা পৃথিবীতে নিয়ে এসেছিলাম।
এবারে সম্পাদকীয় এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গড়ার আলোচনা শুরু হয়েছিল প্রায় 50 বছর আগে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেন, আমাদের আশা ছিল চীনের সঙ্গে আমাদের সম্পৃক্ততা সৌজন্য ও সহযোগিতার এক উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করবে, তবে সেই প্রতিশ্রুতি মিথ্যায় পরিণত হয়েছে। চীনে বহু দশকের বৃহত্তর সমৃদ্ধি সেখানে স্বাধীনতার বিকাশ ঘটায়নি বা বিদেশে চীনের হুমকিকে প্রশমিত করেনি। চীনের কমিউনিস্ট পার্টি সেদেশের জনগণের মানবাধিকার লঙ্ঘন করেছে, দক্ষিণ চীন সাগরের বিস্তর এলাকা কুক্ষিগত করেছে, তাইওয়ানের বন্ধুদের প্রতি ভীতি প্রদর্শন এবং স্বাধীনতাপ্রেমী হংকংয়ের জনগণকে দমন করেছে। বিশ্বের প্রধান কয়েকটি সমুদ্রপথকে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তারা সম্ভাব্য চীনা প্রতিদ্বন্দ্বীদের কাছে প্রযুক্তি হস্তান্তরণের জন্য পশ্চিমী সংস্থার উপর চাপ সৃষ্টি করেছে এবং তাদের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বেলায় তারা নীরব থেকেছে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, যুক্তরাষ্ট্র যখন চীনা জনগণের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে, চীনা কমিউনিস্ট পার্টি পক্ষান্তরে ষড়যন্ত্রকারী এবং গোয়েন্দা সদস্যদের আমেরিকার সংবাদ সম্মেলন, গবেষণা কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। তারা লুণ্ঠন করেছে আমাদের মূল্যবান স্বত্বাধিকার সম্পদ এবং বাণিজ্যের গোপন তথ্য, যার জেরে যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ লোক চাকরি হারিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন যে চীনের কমিউনিস্ট পার্টিতে অবশ্যই পরিবর্তন আনতে হবে। দুটি পক্ষের স্বচ্ছতা এবং আদান প্রদানের যে লক্ষ্য প্রেসিডেন্ট ট্রাম্প নির্ধারণ করে দিয়েছেন, চীনকে সেই লক্ষ্য গ্রহণ করা শুরু করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাণবন্ত ও স্বাধীনতাপ্রেমী চীনা জনগণ যারা চীনের কমিউনিস্ট পার্টি থেকে সম্পূর্ণ আলাদা, তাদেরকে ক্ষমতায়ন এবং সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, সাহসী চীনা ভিন্ন মতাবলম্বী যারা বর্তমান চীনের শাসন সম্পর্কে আমাদের হুঁশিয়ার করে দিয়েছিলেন, আমরা তা উপেক্ষা করেছি, তাকে গুরুত্ব দেইনি। তবে আমরা সেসব হুঁশিয়ারি আর উপেক্ষা করতে পারি না। কমিউনিস্ট পার্টির স্বভাব বদলের কাজটি চীনা জনগণের একার নয়, মুক্ত দেশগুলিকেও স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসতে হবে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, প্রতিটি দেশের প্রতিটি নেতার উদ্দেশ্যে আমি অনুরোধ রাখছি, তারা যেন আমেরিকা যেমনটি করেছে সেই আদান প্রদান এবং স্বচ্ছতার উপরে জোর দিয়ে চীনের কমিউনিস্ট পার্টির জবাবদিহিতার দাবি তোলেন। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, আমরা যদি এক্ষুনি এই পদক্ষেপ না নিই, চূড়ান্তভাবে চীনের কমিউনিস্ট পার্টি আমাদের স্বাধীনতা হরণ করবে, যে আইনের শাসনের ভিত্তিতে আমরা আমাদের কষ্টার্জিত সমাজ ব্যবস্থা গড়েছি তা ধ্বংস করে দেবে। আমাদের এই মুহূর্তের লক্ষ্য হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির কবল থেকে আমাদের স্বাধীনতাকে রক্ষা করা। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
দ This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners. So we speak a little slower, and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Pete Musto and Anna Mateo. Later, Steve Ember will present our American history series, The Making of a Nation. But first, here is Pete Musto.
British clothing design school graduate Phoebe St. Leger's dream of working for a major fashion company has been delayed for now. Like many other students around the world who completed their higher education in 2020, the coronavirus health crisis is creating problems for her future career path. The coronavirus forced the cancellation of St. Leger's final year fashion show, which is usually part of her university's graduation ceremonies. This removed the chance for her to show her knitwear clothing collection to people in the industry, some of whom might have liked her work enough to offer her a job. Instead, the 23-year-old returned to her family home in Winchester, southern England, and presented her classwork online. She has applied for about 40 jobs, but has not received any offers. "All the jobs have all dried up everywhere," St. Leger told the Associated Press. She knows graduates from past years who have been dismissed from their jobs or are temporarily out of work, so now she is prepared to seek a job outside of her industry. One possibility would be in food service. "It's still hard to be hopeful when you're not seeing anyone doing well at the moment," she said. Young people everywhere, armed with new degrees and professional qualifications, are struggling to enter the workforce as the health crisis pushes the world's economy into recession. COVID-19 has limited the hopes of graduates getting their first jobs, an important step in building new careers. Many employers have had to reduce efforts to employ recent graduates or even withdraw job offers. The latest unemployment numbers in the United States demonstrate this difficult situation. Government data shows that while 1.8 million jobs were added in July, this marked a sharp slowdown in employment growth from the month before. This means the world's biggest economy has regained just 42% of jobs lost to the coronavirus. U.S. careers website Glassdoor says the number of jobs advertised as entry-level or new grad was down 68% in May from a year ago. In Britain, the Institute of Student Employers contacted 179 businesses and found they planned to cut student employment by 23% this year. "The wave of delayed employment will spread through the economy," says Brian Kropp. He is the chief of human resources research at industry advisory company Gartner. "Many graduates will have student loan debts they will not be able to start paying off until they find a job," he said. if you can't get an entry-level job today, that means you don't move out of your parents' house. You don't develop real work experience. You don't buy your first home until later. And you don't get married until later, Kropp said. One important long-term effect for young graduates who take longer to find good first jobs is lower pay throughout their careers, experts say. Someone who takes a year or more to find their first job is likely to fall behind when it comes to promotions and must also compete with younger people who enter the job market later. The problem, like the health crisis, is worldwide. Job advertisement search engine Adzuna reports that in 10 countries, unfilled positions seeking graduates for July are down from the year before. Britain, India, and the Netherlands have seen the biggest decreases, with advertisements down by more than half from a year ago. But other countries, including Austria, Australia, Brazil, and France, are also seeing major decreases. Maria Jose Casco, a newly qualified doctor, has not found work after graduating in Ecuador in April. The 24-year-old graduate said she's been searching for health-related jobs as well as work in other industries. Even though the health crisis created a need for more health services, she found that employers are not offering full-time jobs. They're looking for temporary staff they can easily fire, Casco said. She and her husband are living off savings and his $480 monthly earnings, and, like others, are considering moving to a different country. The coronavirus crisis is adding to existing problems for young people in countries facing continuing economic difficulties. Emmanuel Rayai graduated from Zimbabwe's Midlands State University 2 years ago. But the 24-year-old is no closer to his goal of getting a job related to his degree in local governance. His search is limited by both the African country's economic collapse and the spread of the coronavirus. "I have applied more than 40 times. Nothing," he said. For some, however, there are happy endings. In China, 23-year-old Li Jin graduated this summer with a statistics degree, but had been looking for a job since January. Some classmates found banking jobs thanks to their connections. Others without ties ended up in industries unrelated to their degrees. Several are doing tutoring jobs, and Li found one herself, but it lasted just a week. She felt hopeless, but also recognized that everyone has it hard. "I'd sit in the subway, seeing the people come and go around me, and I'd suddenly feel that it wasn't easy for anyone," Li said. Eventually, she found a job in data research in her hometown near Beijing that started this month. But more than half of her class have yet to be so lucky. I'm Pete Musto.
And now, words and their stories from VOA Learning English. Eggs. People all around the world eat eggs. You can cook them in many different ways. My favorite way to eat eggs is sunny side up. You heat up a pan, add some oil or butter, and crack an egg into it. One side of the egg cooks until the white part becomes solid. The yellow part of the egg, the yolk, stays yellow. It looks like a happy sun on a plate. That is why we call it sunny side up. The adjective sunny is also used to describe people. A very happy person can be described as sunny. We often pair sunny with two other words, disposition and personality. Generally speaking, these are the ways that people behave. Let's listen to some examples using these common word pairs. My coworker Pete is known for his sunny personality. Anyone who meets him likes him. He has a really sunny disposition and is always smiling. Pete always seems in a good mood.
Hi, Anna. Isn't it a beautiful day?
Sure is, Pete.
You have a great afternoon. See you later.
See you, Pete. What a happy guy. We can also call a very happy person a ray of sunshine. In nature, a ray of sunshine is the light from the sun. It cuts through clouds and darkness to brighten the day. People who are rays of sunshine do the same. They lift your spirits or make you feel happy. They bring joy into the lives of others. But sometimes we use this expression in a sarcastic way. In other words, I might call someone a ray of sunshine if they are acting unhappy or even angry. Let's say my friend is in a bad mood. There is nothing especially wrong, but nothing seems to make her happy. I could say to her, "Well, aren't you a ray of sunshine today?" Now, just so you know, this comment probably would make her even less happy. Sarcasm can easily make people angry. So if people are mad or sad for a good reason, it may not be a good idea to say something sarcastic like this. Of course, no one is happy all the time. But some people are able to think about the good things in life more than the bad. In other words, they choose to look on the sunny side of life. On other programs, we have talked about this kind of person. People who see the good in nearly every situation are optimistic. They are hopeful. They see the glass as half full, not half empty. The next time you run into a bump in the road, which is another way to say a little problem, try your best to see the sunny side. And that's all the time we have. Join us again next week for another Words and Their Stories. Until next time, I'm Anna Mateo.
To
To help protect yourself against the new coronavirus, wash your hands for 20 seconds with soap and water before you eat, after using the toilet, and after touching anything many other people touch, like a seat on a public bus. If you cannot wash your hands with soap and water, use an alcohol-based hand sanitizer that contains at least 60% alcohol. Taking these steps can help prevent not only the new coronavirus disease, but also colds, flu, and other viruses. For more information, visit the following websites: the World Health Organization at www.who.int or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov. Today on The Making of a Nation, we tell about the European settlers who established colonies in the American Northeast in the 1600s. Here is Steve Ember.
The Puritans were one of the largest groups from England to settle in the area known as Massachusetts. They began arriving in 1630. The Puritans had formed the Massachusetts Bay Company in England. The king had given the company an area of land between the Charles and Merrimack rivers. The Puritans were Protestant Christians who had split from the Anglican Church. They wanted to change the church to make it more holy, more pure in their eyes. The Puritans were able to live as they wanted in Massachusetts. Soon, they became that area's largest religious group. By 1690, 50,000 people were living in Massachusetts. Puritans thought their faith was the only true religion, and that everyone should believe in it. They also believed that church leaders should lead the local government, and that all people in the colony should pay to support the Puritan church. The Puritans thought it was the job of government leaders to tell people what to believe. But some people disagreed with the Puritans, who became leaders of the colony. One of those who disagreed was a Puritan minister named Roger Williams. Roger Williams believed, as all Puritans did, that other European religions were wrong. He thought the spiritual traditions of the Native Americans were wrong too. But he did not believe in trying to force others to agree with him. He thought that it was a sin to punish or kill anyone in the name of Christianity. And he thought that only members of the church should have to pay to support the church. Roger Williams began speaking and writing about his ideas. He wrote a book arguing that it was wrong to punish people for having different beliefs. Then he declared that the European settlers were stealing land that belonged to the Indians. He said the King of England had no right to let people settle on land that was not his. The Puritan leaders of the Massachusetts Bay Colony forced Roger Williams to leave the colony in 1636. He traveled south. He bought land from local Indians and started a city, Providence. The English Parliament gave him permission to establish a new colony, Rhode Island, with Providence as its capital. As a colony, Rhode Island accepted people of all religious beliefs, including Catholics, Quakers, Jews, and even people who did not believe in God. Roger Williams also believed that governments should have no connection to a church. This idea of separating church and state was new. Later, it would become one of the most important of all the governing principles of American democracy. Other colonies were started by people who left Massachusetts to seek land. One of those colonies was Connecticut. A group led by a Puritan minister named Thomas Hooker left Boston in 1636. They moved inland and settled near the Connecticut River. Others soon joined them. Other groups from Massachusetts traveled north to find new homes. The King of England had given two friends a large piece of land in the north. The friends divided it. John Mason took what became the colony of New Hampshire. Ferdinando Gorgas took the area that later became the state of Maine. Maine was never a colony. It remained a part of Massachusetts until the United States was established in 1776. The area that became New York State was settled by the Dutch. They called it New Netherland. Their home country, the Netherlands, was a great power with colonies all over the world. A business called the Dutch West India Company owned most of the colonies. The Dutch claimed American land because of explorations by Henry Hudson, an Englishman working for the Netherlands. The land the Dutch claimed was between the areas settled by the Puritans in the north and the Anglican tobacco farmers in the south. The Dutch were not interested in settling the territory. Instead, they wanted to earn money. The Dutch West India Company built trading posts on the rivers claimed by the Netherlands. Indians brought animal skins to these posts for use in making goods for buyers back in Europe. In 1626, the Dutch West India Company bought two islands from the local Indians. The islands were Manhattan and Long Island. The Dutch paid for Manhattan with goods worth only about $24. The Dutch West India Company tried to find people to settle in America, but few Dutch wanted to leave Europe. So the colony welcomed people from other colonies and other countries. These people built a town on Manhattan Island. They called it New Amsterdam. It was soon full of people who had arrived on ships from faraway places. Up until this time, the population was mostly Dutch and British, but now one could hear as many as 18 different languages spoken in New Amsterdam. In 1655, the governor of New Netherland took control of a nearby Swedish colony on Delaware Bay. 9 years later, the English did the same to the Dutch. The English seized control of New Amsterdam and renamed it New York. That ended Dutch control of the territory that is now the states of New York, New Jersey, and Delaware. Most of the Dutch in New Amsterdam did not leave after it became New York. The English allowed everyone to stay. They let the Dutch have religious freedom. The Dutch were just not in control anymore. The Duke of York owned the area now. He was the brother of King Charles II of England. The king gave some of the land near New York to two of his friends. Sir George Carteret and Lord John Berkeley established a colony. They called it New Jersey after the English island where Carteret was born. The two men wrote a plan of government for their colony. It created an assembly that represented the settlers. It provided for freedom of religion. Men could vote in New Jersey, whatever their religion. Soon, people from all parts of Europe were living in New Jersey. Then King Charles took control of the area. He sent a royal governor to rule. But the colonists were still allowed to make their own laws through their elected assembly. The King of England did the same in each colony he controlled. He collected taxes from the people who lived there, but allowed them to govern themselves. One religious group that was not welcome in England was the Quakers. Quakers called themselves Friends. They believe that everyone has an inner light that leads them to God. Quakers believe they do not need a religious leader to tell them what is right, so they had no clergy. Quakers believe that all people are equal. The Quakers in England refused to recognize the king as more important than anyone else. They also refused to pay taxes to support the Anglican Church. Quakers believe that killing is always wrong, so they would not fight even when they were forced to join the army. They also refused to promise their loyalty to a king or a government or a flag, only to God. For all these reasons, the English did not like the Quakers. Many Quakers wanted to leave England, but they were not welcome in most of the American colonies. One Quaker found a solution. His name was William Penn. William Penn was not born a Quaker. He became one as a young man. His father was an Anglican and a good friend of the king. King Charles borrowed money from William's father. When his father died, William Penn asked that the debt be paid with land in America. In 1681, the king gave William Penn land, which the king's council named Pennsylvania, meaning Penn's Woods in Latin. The Quakers now had their own colony. William Penn said the colony should be a place where everyone could live by Quaker ideas. That meant treating all people as equals and honoring all religions. It also meant that anyone could be elected as a leader. In most other colonies, people could believe in any religion, but they could not vote or hold office unless they were a member of the majority church. In Pennsylvania, all religions were equal.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.